ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
জহুরুল আলমের রিপোর্ট বাংলাদেশ থেকে।
বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত একুশে বইমেলা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন এর আয়োজক বাংলা একাডেমি।
এবং কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে ভোটারদের আস্থা বাড়াতে স্পর্শকাতর এলাকায় এসডিও বিডিওকে ঘুরে বেড়ানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।
সবার আগে থাকছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবির উদ্দিন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন দেশটিতে তাঁর পাঁচ বছরব্যাপী চলতে থাকা গৃহযুদ্ধের সংঘাত বিরতি এখন আশার ক্ষীণ ও আলোক রশ্মি হয়ে দেখা দিচ্ছে। জার্মানির এক টেলিভিশনের কাছে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেছেন এ সন্ধি চুক্তি কার্যকর করতে তাঁর সরকার তাঁদের দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন সিরিয়া সংঘাত প্রশমিত করার লক্ষ্যে গতিময়তা সৃষ্টির লক্ষ্যাভিমুখে সামনের কটা দিন অতীব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। গতকাল সোমবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ওয়াশিংটনে। ইতিমধ্যে সিরিয়ার সহিংসতা প্রশমনের চতুর্থ দিন পার হচ্ছে এখন। এ অস্ত্র সম্বরণে সরকারপন্থী বাহিনী ও বিরোধী পক্ষের লড়াকুরা সামিল রয়েছে। ইসলামিক স্টেট জঙ্গি বা আল কায়দা সংশ্লিষ্টতার জাভাত আল নুসরা অন্তর্ভুক্ত নয়। এদিকে জাতিসংঘ গতকাল মঙ্গলবার এক হুঁশিয়ারিতে বলেছে ইউরোপ এখন বলা যায় নিজেরই সৃষ্ট এক মানবিক সংকট পরিস্থিতির কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের সরকারেরা সীমান্তে বিধিনিষেধ আরোপ করছে, এক কাট্টা হয়ে কাজ করতে তারা পারছে না। ইতিমধ্যে হুড়হুড় করে অভিবাসী আসা মহাদেশটিতে লাগাতার অব্যাহত রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র এড্রিয়ান এডওয়ার্ডস বলেছেন 130,000-এর বেশি মানুষ এবছর ভূমধ্য সাগর পাড়ি দিয়েছেন। এদের বেশিরভাগই পৌঁছচ্ছেন গিয়ে গ্রিসে। গেল বছরের ছ মাসে আগতদের যে সংখ্যা ছিল এবার দু মাসের মোট আগতের সংখ্যাই তার প্রায় কাছাকাছি গিয়ে পৌঁছেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এক আদালতের বিচারক সোমবার বলেছেন যুক্তরাষ্ট্রের উত্তর মধ্যাঞ্চলবর্তী রাজ্য ইন্ডিয়ানা সিরীয় শরণার্থীদের পুনর্বাসন প্রতিরোধের উদ্যোগ নিতে পারে না। বলেন রাজ্যের গভর্নর মাইক স্পেন্সের ওই নির্দেশ স্পষ্টতই বৈষম্যমূলক। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ তানিয়া ওয়াল্টন বলেছেন সমাজ কল্যাণের কাজের জন্য তহবিল আটকানো ইন্ডিয়ানাবাসীদের নিরাপত্তা নিশ্চিত করবার কোনো পন্থা নয়। এবছর ইন্ডিয়ানায় 200 মতো সিরীয় নাগরিকের পুনর্বাসিত হবার কথা। সৌদি এয়ারলাইন্সের বিমান সৌদিয়ার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সৌদি সরকার। শুনুন ঢাকা থেকে আমির খসরুর পাঠানো রিপোর্ট।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
সৌদি আরবের আশঙ্কা তাদের বিমান সংস্থার বিমান ছিনতাই বা হামলার শিকার হতে পারে। ফেব্রুয়ারির শেষ দিকে ফিলিপাইনে সৌদি বিমান ছিনতাইয়ের এক পরিকল্পনা নস্যাৎ করে দেয় ফিলিপাইন। এ কারণে ওই অঞ্চল সহ বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের জন্য বাংলাদেশ সহ কয়েকটি দেশকে অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানিয়ে দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেন ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত তিন মাসে বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক সংলাপ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী মঙ্গলবার দিল্লি গিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেরও কর্মসূচি রয়েছে ওখানে। আমির খসরুর আরেকটি রিপোর্ট।
রাইসিনা ডায়লগ নামে প্রথমবারের মতো তিন দিনের এক আন্তর্জাতিক সংলাপ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী মঙ্গলবার দিল্লি গেছেন। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে এবং ওই দেশের প্রভাবশালী গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ওআরএফ এর সহযোগিতায় এই সংলাপ সম্মেলন মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা সহ বিশ্বের 40টি দেশের 450 গবেষক, নেতা, সরকারি কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এতে অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনের বাইরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকার একুশে বইমেলা এবারকার মতো শেষ হয়েছে, জানাচ্ছেন জহুরুল আলম।
সোমবার রাতে মাসব্যাপী বইমেলা শেষ হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, একুশে বইমেলা গত বছরের তুলনায় তিনগুণ বৃদ্ধি করা হয়। স্টল বিন্যাসের কিছু ত্রুটি বিচ্ছুতি সত্ত্বেও মেলা ছিল প্রাণবন্ত, এমনটাই জানালেন প্রকাশকরা। 42 কোটি টাকার উপর বই বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। বইমেলা উপলক্ষে 3,400 উপর নতুন বই প্রকাশ করেছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
মিয়ানমারের সংসদ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করবে মার্চের 10 তারিখে, পরিকল্পিত সময়ের এক সপ্তাহ আগেই। নতুন এ দিন ধার্যের কথা ঘোষণা করেছেন মিয়ানমার সংসদের উচ্চ পরিষদের স্পিকার উইন খাইং থান, এবং এ থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যে বিদেশে জন্মগ্রহণকারী পতি পত্নী বা সন্তানের বাবা মা প্রেসিডেন্ট হতে পারবেন না বলে সংবিধানে যে বিধিনিষেধ রয়েছে, সে প্রশ্নে কোনো রফায় ডেমোক্রেসি নেত্রী অন সান সুচি পৌঁছুতে সমর্থ হননি। নোবেল বিজয়ী নেত্রীর স্বামী ছিলেন ব্রিটিশ নাগরিক এবং তার 2 পুত্র সন্তানও তাই। দেশটির নতুন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হবে এপ্রিলের 1 তারিখে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এবং তাদেরকে সঙ্গে নিয়েই টহলদারি দিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ভোটারদের আস্থা বাড়াতে স্পর্শকাতর এলাকায় এসডিও বিডিও কে ঘুরে বেড়ানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, আজ জেলায় জেলায় বাহিনী চলে আসছে। কিভাবে তাদের ব্যবহার করা হবে সে ব্যাপারে রূপরেখা ঠিক করতে রাজ্য পুলিশের 2 কর্তা রণবীর কুমার এবং অনুজ শর্মার সঙ্গে বৈঠকও করেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল কুমার গুপ্তা। প্রাথমিকভাবে এখনো পর্যন্ত 50% বেশি এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে গোটা রাজ্যে। সেই সব এলাকায় ভোটারদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে কথা বলতে নির্দেশও দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন থেকে কলকাতা নির্বাচন কমিশনের অফিসে বলা হয়েছে, দেখতে হবে কেউ যেন ভয়ে ভোট দিতে যাচ্ছেন না এমন না হয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এমন মনোনয়ন প্রত্যাশীদের জন্য আজ মঙ্গলবারের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। সুপার টিউজডে নামে পরিচিত দিনটিতে একযোগে প্রায় 1 ডজন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি 2 দলেরই মনোনয়ন প্রত্যাশীদের হাড্ডাহাড্ডি ভোট লড়াই। ইতিমধ্যে 3 রাজ্যে মনোনয়ন ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ডোনাল্ড ট্রাম্প আজকের ভোটাভুটিতেও 10 রাজ্যেই জয়ী হতে পারেন বলে মনে করা হচ্ছে, এবং সিএনএন ওআরসি পরিচালিত সমীক্ষা দেখা গিয়েছে ডেমোক্রেটিক দলের তরফে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের বিপরীতে নিজ সমর্থনের ব্যবধান 55-38% সম্প্রসারিত করতে পারবেন বলে মনে হচ্ছে। এ পর্যন্ত বিপুল সংখ্যক ডেলিগেট সমর্থন হিলারি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রশ্নে তাঁর পরিকল্পিত মনোনয়ন নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের সেনেট সভার নেতৃস্থানীয় সাংসদদেরকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আজ। এই সদ্য সমাপ্ত মাসটিতেই 9 সদস্য সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি অ্যান্টনিন স্ক্যালিয়ার মৃত্যুর পর তাঁর জায়গায় এখন নতুন আরেক বিচারপতি নিয়োগের প্রয়োজন দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতির পদে নিয়োজিতরা আজীবন ওই পদে অধিষ্ঠিত থাকেন। রিপাবলিকানরা বলছেন যে প্রেসিডেন্ট পদে এটাই বারাক ওবামার শেষ বছর বিধায়, এরকম একটা সময়ে এ পদে কাউকে নিয়োগ দেওয়া তাঁর সঙ্গত হবে না। সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলনেতা মিচ ম্যাকনেল এবং জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি বলেছেন হোয়াইট হাউসের এ আলোচনা বৈঠকে এ কথাটাই প্রেসিডেন্টকে তাঁরা বলতে চাইবেন। প্রেসিডেন্টের সঙ্গে এ আলোচনায় ডেমোক্রেটিক দলের তরফে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সেনেট সভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড এবং থাকবেন সেনেট বিধায়ক প্যাট্রিক লিহি। আজ মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়া যে এই হালে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, তারই সুবাদে উত্তর কোরিয়ার ওপর নতুন বিধিনিষেধ আরোপ করবার একটা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এ প্রস্তাবের খসড়া প্রণয়ন করেছে এবং পরিষদে উত্থাপন করেছে এ প্রস্তাব যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার। খবর শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। ভারত সরকার গত দুবছর ধরে ফসলহানি এবং বর্ষা মৌসুমের সঙ্গে লড়াই করে লাখ লাখ কৃষককে সাহায্য করার জন্য গ্রামীণ কল্যাণ প্রকল্পে $1,300 কোটি ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতি কি সত্যিই পরিবর্তন আনবে দরিদ্র কিশোরদের জীবনে, না কৃষকদের জীবনে, না এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? নতুন দিল্লি থেকে অঞ্জনা পার্স রিচার প্রতিবেদন শোনাচ্ছেন তাওহিদুল ইসলাম, তার সঙ্গে রয়েছেন শেগুপ্তা নাসরিন কুইন।
ভারতের বার্ষিক বাজেট পেশ করার সময় সোমবার অর্থমন্ত্রী অরুণ জেটলি দেশটির 12 কোটি কৃষকের আয় 2022 সালের মধ্যে দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন,
We are grateful to our farmers for being the backbone of the country's food security. We need to think beyond food security.
দেশের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড হবার জন্য আমরা কৃষকদের কাছে কৃতজ্ঞ। খাদ্য নিরাপত্তার বাইরেও আমাদের ভাবতে হবে এবং কৃষকদেরকে আয় নিরাপত্তার একটি ধারণা ফিরিয়ে দিতে হবে।
গ্রামীণ কল্যাণের উপর এমন সময় গুরুত্ব দেয়া হচ্ছে যখন এই সতর্কবার্তা দেয়া হচ্ছে যে যদিও ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি 7% বেশি, তারপরও দেশটির প্রায় অর্ধেক মানুষকে সমর্থন করা গ্রামীণ খাত চরম দারিদ্র্যের সম্মুখীন। সরকার বলছে বিভিন্ন সেচ প্রকল্পের বাস্তবায়ন, গ্রামাঞ্চলে সড়ক নির্মাণ এবং সূর্যাস্তের পর অন্ধকারে পড়ে থাকা প্রত্যন্ত অঞ্চলে দু বছরের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দিতে প্রকল্পের গতি বাড়ানো হবে। সরকার ফসল বীমা কর্মসূচি এবং গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে ব্যয় বৃদ্ধির পরিকল্পনা করেছে। নতুন দিল্লিতে কৃষি বিশেষজ্ঞ দেবেন্দ্র শর্মা গ্রামীণ খাতকে চাঙ্গা করতে সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন, কিন্তু তিনি মনে করেন বিবেচ্য ব্যবস্থা দারিদ্রের সম্মুখীন কৃষকদের জন্য কোনো তাৎক্ষণিক স্বস্তি নিয়ে আসবে না। তিনি বলেন,
I don't know why the farmer has to wait for 5 years to get his income doubled and what income are we talking about?
আমি জানি না আয় দ্বিগুণ করতে কেন কৃষকদের 5 বছর অপেক্ষা করতে হবে এবং আমরা কোন ধরনের আয়ের কথা বলছি। অর্থনৈতিক সমীক্ষা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের 17টি রাজ্যে চাষ থেকে কৃষকদের আয় প্রতি বছর ₹20,000, যা খুবই দুঃখজনক।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গ্রামীণ কল্যাণকে যে গুরুত্ব দেয়া হচ্ছে এতে ক্ষমতাসীন বিজেপির একটি রাজনৈতিক কৌশলগত পরিবর্তনের প্রতিফলন রয়েছে। বিজেপি এবছর 5টি রাজ্যে নির্বাচনের এবং আগামী বছর ভারতের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কৃষি প্রধান রাজ্য বিহারে গত বছর একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজেপি সম্পূর্ণ পরাজিত হয়, যা দলটিকে ভোটারদের সমর্থন হারানোর ভয় বাড়িয়ে দিয়েছে। নতুন দিল্লি ভিত্তিক নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক নির্জা চৌধুরী বলেন,
The budget today, 2016, reflects an attempt to reach out to communities who they feel will be very critical electorally but may have been moving away from them.
2016 সালের বাজেটে ওই সব সম্প্রদায়ের কাছে পৌঁছানোর উদ্যোগ প্রতিফলিত যাদেরকে বিজেপি মনে করছে নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারা বিজেপির কাছ থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, কেবল কৃষকদের নয়, নিম্নবর্ণের সমর্থন আদায়ও তাদের লক্ষ্য। নিম্নবর্ণের সম্প্রদায় মনে করে ভালো দিন আসছে এমন প্রতিশ্রুতি দিয়ে দলটি 2014 সালে ক্ষমতায় এলেও তাদের সামান্যই উন্নতি হয়েছে। গ্রামীণ কল্যাণ বৃদ্ধির জন্য সরকারের প্রচেষ্টা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল এমন সমালোচনার জবাবে সরকার বলছে যে এটা অর্থনীতির সবচেয়ে ঝুঁকি প্রবণ খাতকে সাহায্য করেছিল। অর্থমন্ত্রী অরুণ জেটলি বললেন,
You see, whether it's political considerations or economic considerations, both converge in that direction.
এটা রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে বিবেচনাই করা হোক না কেন, উভয়ের উদ্দেশ্য একই, যা হচ্ছে অর্থনীতির গ্রামীণ খাতকে সাহায্য করে।
ভারতকে বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল দিক অভিহিত করে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, অর্থনীতি এখন বলিষ্ঠ রয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাপী অন্যরকম অবস্থা সত্ত্বেও এবছর ভারতে প্রায় 7.6% প্রবৃদ্ধি বজায় রাখা হবে এবং তিনি এমন রাজস্ব নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ যা 3.5% রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করবে। ভারতীয় অর্থনীতি দৃঢ়ভাবে অগ্রসর হওয়া সত্ত্বেও বিজেপি সরকারের নেয়া শ্রম, জমি এবং কর সংস্কার ব্যাপকভাবে লড়াকু বিরোধী দ্বারা খর্ব হচ্ছে এবং কিছু কিছু মহলে আশঙ্কা বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমতে পারে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
মানুষ মানুষের জন্য আগামীকাল বুধবারের হ্যালো ওয়াশিংটনের বিষয় এটি। মানবাধিকার ইস্যুভিত্তিক এই বিষয়ে আলোচনা করবেন যারা, তাদের মধ্যে অন্যতম প্রধান একজন আলোচক থাকবেন অ্যাডভোকেট সুলতানা কামাল। আপনারা প্রশ্ন করুন, মন্তব্য করুন। বাদাম যে উপকারী তা আমরা কম বেশি সবাই জানি, তবে গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন সামান্য পরিমাণ বাদাম খেলে কঠিন যেসব রোগে প্রধানত মানুষ মারা যায় সেই সব রোগে মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার বিস্তারিত রিপোর্ট শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিখ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভ্যান্ডেন ব্র্যান্ডথের মতে, পুরুষ ও মহিলা যারাই নিয়মিত বাদাম খান তাদের ক্ষেত্রে যেসব রোগে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় সেই ঝুঁকি অনেকাংশে কমে যায়। প্রফেসর বললেন,
Nut intake seemed to be protective for both men and women, and that was on total mortality. So
প্রফেসর ভ্যান্ডেন ব্র্যান্ড বললেন, আমরা অবশ্য অনেক আগে থেকেই জানি যে বাদাম খুবই উপকারী। প্রতিদিন যদি মাত্র 10 গ্রাম করেও বাদাম খাওয়া যায় সেটাও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বাদামের উপকারিতা সম্পর্কে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন বললেন,
প্রতিদিন 15 গ্রাম বা তার নিচে, অর্থাৎ আপনার হাতের এক মুঠ যদি আপনি মোট করে ধরেন তার অর্ধেক পরিমাণ, এটা মনে রাখবেন যে 15 গ্রাম বা তার নিচে চীনাবাদাম খেলে মৃত্যু ঝুঁকি বা ক্রনিক রোগ যেমন শ্বাসনালী রোগ, স্নায়ুক্ষয় রোগ, ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি রোগের সম্ভাবনা কমে আসে। এখন আমরা আরেকটা ব্যাপারে আসি যে বাদাম বা নাটের পুষ্টিগুণ কি, আসলে কি থাকে, কেন এটা শরীরের এত উপকারী বলে বিজ্ঞানীরা মনে করছেন। খুব সংক্ষেপে বললে বাদামে রয়েছে ফাইবার, প্রোটিন বা আমিষ, মিনারেল বা খনিজ জাতীয় পদার্থ এবং মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। একটা কথা বলা বাহুল্য যে ফ্যাট এটা খাওয়াটা খারাপ, কিন্তু কিছু কিছু ফ্যাট আছে যেমন এই মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলো আমাদের যে খারাপ কোলেস্ট্রল যেটাকে LDL বলে, লো ডেন্সিটি লিপোপ্রোটিন মেডিকেল পরিভাষায়, সেই LDL বা খারাপ কোলেস্ট্রলের পরিমাণটাকে কমিয়ে দিতে পারে।
তবে গবেষকেরা উল্লেখ করেছেন বাজারে যে বাদামের তৈরি পিনাট বাটার পাওয়া যায় তা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। বাদাম দিয়ে তৈরি মাখনে তেল, চিনি, নুন ও অন্যান্য প্রক্রিয়াজাতকরণ রাসায়নিক উপাদান থাকায় তা শরীরের জন্য ভালো নয়। তবে বাদামে অসংখ্য গুণাগুণ থাকা সত্ত্বেও বাদামে অ্যালার্জি হতে পারে এবং তা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। তবে বাদামে অ্যালার্জি খুব কদাচিত হতে দেখা যায়। এ সম্পর্কে ডক্টর নাকিবউদ্দিন বললেন,
নাট অ্যালার্জি হচ্ছে যে কোনো কোনো শিশুর বা কোনো কোনো মানুষের নাট থেকে অ্যালার্জি হতে পারে এবং এটা এত ভয়াবহ হতে পারে যে একটু বাদাম খাওয়ার সাথে সাথেই তার সমস্ত শরীরে ফুলে যাবে, চাকা চাকা হয়ে যাবে কিংবা শ্বাস নিতে কষ্ট হবে এবং এটা মৃত্যু ঝুঁকিও নিয়ে আসতে পারে। কাজে এই অ্যালার্জি এবং নাট এই ব্যাপারটা আপনারা মনে রাখবেন এবং এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সন্তান যদি বাদাম পছন্দ করে তাহলে সে এই অ্যালার্জি জনিত তার কোনো রিয়াকশন কখনো হয়েছে কিনা এটা প্রথম দিকেই বোঝা যাবে। এবং সেক্ষেত্রে যখন আপনি কোনো কেক খাবেন বা আপনি কোনো বিস্কিট খাবেন সবসময় খেয়াল রাখবেন যে এখানে নাটের কোনো উপাদান রয়েছে কিনা। যদি আপনি অজান্তেও খেয়ে ফেলেন হয়তো সেই বিস্কিটটাতে নাট কিছু আছে বা বাদামের কিছু উপাদান রয়েছে, সাথে সাথে শরীরে অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যাবে এবং সেটা ভয়াবহ পরিণাম বয়ে নিয়ে আসবে। কাজেই বাদাম থেকে অ্যালার্জি যেটা, সেটা থেকে আপনার আগে থেকে জেনে রাখবেন যে আপনার সন্তানের সে অ্যালার্জি রয়েছে কিনা এবং সেইভাবে সাবধান থাকবেন।
প্রতিদিন অন্তত 10 গ্রাম পরিমাণ অর্থাৎ আধা মুঠো বাদাম খাওয়ার অভ্যেস করুন এবং সুস্থ থাকুন।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
এবার রয়েছে ইংরেজি শিক্ষার আসর ইংলিশ ইন মিনিটস, 42তম পর্ব শুনুন আজ।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিসা আহমেদ আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
এই অনুষ্ঠানে আপনারা যেমনটি জানেন ইংরেজি ইডিয়াম নিয়ে আমরা আলোচনা করি এবং বেশ কিছু উদাহরণও তুলে ধরি।
হ্যাঁ, তবে আজকের ইডিয়াম বলার আগে নিশ্চয়ই আপনি গত সপ্তাহের ইডিয়ামটি অনুশীলন করাতে চাইবেন আরও একবার।
হ্যাঁ নিশ্চয়ই, তার আগে গত সপ্তাহে শেখা ইডিয়াম তো একটু অনুশীলন করা দরকার।
হ্যাঁ, গত সপ্তাহে আমরা শিখেছিলাম ফিফথ উইল।
তাহলে ওই ফিফথ উইল দিয়ে গত সপ্তাহের বাক্যগুলো একটু বলো তো।
He was the only freshman who attended the picnic organized by senior students. He felt like a fifth whale.
পরের বাক্য।
She was a fifth whale in the engineers conference where all engineers attended and she wasn't an engineer.
আরো একটা বাক্য সাবরিনা।
All my friends who went on river cruise were from music department. I was the only one from arts. Felt like fifth whale.
এবার তাহলে শোনা যাক আজকের ইডিয়াম,
ফেস দ্য মিউজিক।
মিউজিকের মুখোমুখি হওয়া, এটা আবার কি কথা? আমরা তো সবাই মিউজিক ভালোবাসি।
আচ্ছা শোনোই না তাহলে এই কথোপকথন।
আনা, আনা, ইজ দ্যাট ইউ? হোয়াই আর ইউ হাইডিং?
আই এম হাইডিং ফ্রম অ্যাশলি।
হোয়াই?
ইউ নো হার ফেভারিট প্ল্যান্ট? আই ফরগট টু ওয়াটার ইট হোয়াইল শি ওয়াজ অ্যাওয়ে।
দ্যাটস ডেড। It's time you faced the music and told her.
এখানে তো অ্যানা মুখ লুকাচ্ছে এবং জোনাথন কারণটা জানতে চাইছে।
তাহলে কারণটা কি?
অ্যানা বলছে যে সে তার সহকর্মী অ্যাশলির একটি পছন্দের গাছে পানি দিতে ভুলে গেছে, সে কারণে গাছটা মরে গেছে।
হ্যাঁ ঠিক বলেছো। তারপর?
তারপর তো জোনাথন তাকে বলছে ফেস দ্য মিউজিক, সেটাই তো বোঝা যাচ্ছে না, মিউজিকের মুখোমুখি হওয়া। কিন্তু মিউজিক কিভাবে প্রতিপক্ষ হয়,
সেটাই তো প্রশ্ন সকলের কাছেই হয়তো। শুনো তাহলে এই বিস্তারিত ব্যাখ্যা।
This expression means to accept the results of your actions, even if the results are unpleasant. In Anna's case, it means to accept responsibility for killing my favorite plant.
তার মানে হচ্ছে নিজের কৃতকর্মের ফলটা মেনে নেওয়া, এমনকি যদি তা অপ্রিয় হয় তারপরও মেনে নিতে হবে।
তাহলে এখানে এই সংলাপে কি বুঝলে ঠিক?
এই সংলাপে জোনাথন অ্যানাকে বলছে অপ্রিয় হলেও এ কথাটা মেনে নিতে হবে যে অ্যানার অবহেলার জন্য এই গাছটাকে বাঁচানো যায়নি।
বাহ ঠিক বলেছ। এবার তাহলে সাবরিনা, ফেস দ্য মিউজিক ব্যবহার করে কয়েকটি বাক্য তৈরি করো তো।
ঠিক আছে। মাই লিটল সিস্টার ওয়াজ প্রিপারিং এ স্টেক বাট ইট গট বার্নড। She really had to face the music.
Bah, porer bakko.
I didn't know how to sew the dress. I tried and messed it up. Now I have to face the music.
Arekti bakko bolo Sabrina.
Despite warning, he is again late in the class. He will be facing the music.
Bah, darun hoyeche tomar bakko gulo. Tobe ekhon to amader ei sankolon bondho korar pala.
আর এই অনুষ্ঠান থেকে ওঠার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েব পেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও যেতে পারেন।
ইংলিশ ইন মিনিটসের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ পড়ছেন এখন সরকার কবিরউদ্দিন।
এবং শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের একটি রিপোর্ট দিয়ে। গৌতম গুপ্ত তাঁর রিপোর্টের মুখবন্ধে বলছেন যে ভারতে সদ্য প্রস্তাবিত বাজেটে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড থেকে তোলা টাকায় আয়করের কথা বলা রয়েছে। কিন্তু
কেন্দ্রীয় বাজেট পেশের 24 ঘন্টাও কাটল না, তার মধ্যেই প্রভিডেন্ট ফান্ডের উপর কর বসানোর সিদ্ধান্ত থেকে সরকার আংশিক পিছিয়ে এলো। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রস্তাব করেছিলেন ওই টাকা গ্রাহক তুলে নেবার সময় তার 60% অঙ্কের ওপর আয়কর বসবে। নানান মহল থেকে প্রবল প্রতিবাদ দেখে মঙ্গলবার কর বাসানোয় দুটি বদল আনল মন্ত্রক। এক, চলতি বছরের 31 মার্চ পর্যন্ত জমা টাকা সম্পূর্ণ করমুক্ত থাকবে। দুই, 1 এপ্রিলের পর যে টাকা জমা পড়বে তার উপর যা সুদ জমা হবে কেবল সেই সুদেরই 60% করের আওতায় আসবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন যে দেশটিতে তাঁর 5 বছরব্যাপী চলতে থাকা গৃহযুদ্ধের সংঘাত বিরতি এখন আশার ক্ষীণ আলোকরশ্মি হয়ে দেখা দিচ্ছে। জার্মানির এক টেলিভিশনের কাছে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেছেন এ সন্ধি চুক্তি কার্যকর করতে তাঁর সরকার তাঁদের দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন সিরিয়া সংঘাত প্রশমিত করবার লক্ষ্যে গতিময়তা সৃষ্টির লক্ষ্যাভিমুখে সামনের কটা দিন অতীব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। জাতিসংঘ গতকাল মঙ্গলবার এখনশিয়ারিতে বলেছে ইউরোপ এখন বলা যায় নিজেরই সৃষ্ট এক মানবিক সংকট পরিস্থিতির মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশে সরকারেরা সীমান্তে বিধিনিষেধ আরোপ করছে, এক কাট্টা হয়ে কাজ করতে তারা পারছে না। ইতিমধ্যে হুড়হুড় করে অভিবাসী আসা মহাদেশটিতে লাগাতার অব্যাহত রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র এড্রিয়ান এডওয়ার্ডস বলেছেন 130,000-এরও বেশি মানুষ এবছর ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন, এদের বেশিরভাগই পৌঁছচ্ছেন গিয়ে গ্রিসে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এক আদালতের বিচারক সোমবার বলেছেন যুক্তরাষ্ট্রের উত্তর মধ্যাঞ্চলবর্তী রাজ্য ইন্ডিয়ানা সিরীয় শরণার্থীদের পুনর্বাসন প্রতিরোধের উদ্যোগ নিতে পারে না। বলেন রাজ্যের গভর্নর মাইক স্পেন্সের ওই নির্দেশ স্পষ্টতই বৈষম্যমূলক। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ তানিয়া ওয়াল্টন বলেছেন সমাজ কল্যাণের কাজের জন্য তহবিল আটকানো ইন্ডিয়ানাবাসীদের নিরাপত্তা নিশ্চিত করবার কোনো পন্থা নয়। মিয়ানমারের সংসদ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করবে 10 মার্চে, পরিকল্পিত সময়ের 1 সপ্তাহ আগেই। নতুন এ দিন ধার্যের কথা ঘোষণা করেছেন মিয়ানমার সংসদের উচ্চ পরিষদের স্পিকার উইন খাইং থান। এবং এ থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যে বিদেশে জন্মগ্রহণকারী পতিপত্নী বা সন্তানের বাবা মা প্রেসিডেন্ট হতে পারবেন না বলে সংবিধানে যে বিধিনিষেধ রয়েছে সে প্রশ্নে কোনো রফায় ডেমোক্রেসি নেত্রী অন সান সু চি পৌঁছুতে সমর্থ হননি। প্রেসিডেন্ট বারাক ওবামা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রশ্নে তাঁর পরিকল্পিত মনোনয়ন নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের সেনেট সভার নেতৃস্থানীয় সাংসদদেরকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এমন মনোনয়ন প্রত্যাশীদের জন্য আজ মঙ্গলবারের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। সুপার টিউজডে নামে পরিচিত এই দিনটিতে একযোগে প্রায় 1 ডজন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি দু দলেরই মনোনয়ন প্রত্যাশীদের হাড্ডাহাড্ডি ভোট লড়াই। ইতিমধ্যেই 3 রাজ্যে মনোনয়ন ভোটে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ডোনাল্ড ট্রাম্প আজকের ভোটাভুটি তো 10 রাজ্যেই জয়ী হতে পারেন বলে মনে করা হচ্ছে। এবং ডেমোক্রেটিক দলের তরফে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের বিপরীতে নিজ সমর্থনের ব্যবধান 55-38% সম্প্রসারিত করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন ভাস্কো ভোলারিচ। সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি সেলিম হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.